মনকে সুবাসিত করে রমজান, মনকে সুবাসিত করে রমজান।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদান চ্যানেল দর্শক অনুষ্ঠান মহিমান্বিত রমজান, এই রমজানে আপনাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য। আমাদের এই অনুষ্ঠান আমরা বিভিন্ন সেগমেন্টের মাধ্যমে সাজিয়ে থাকি, আজকেও তার ব্যতিক্রম হবে ইনশাআল্লাহ। এবং সাথে সাথে আমাদের অনুষ্ঠানটির আমরা বিভিন্ন বিষয়, এক একটি বিষয় আমরা নির্বাচন করে থাকি প্রতিটি অনুষ্ঠানে। তো আজকে যে আমাদের অনুষ্ঠানের বিষয় সেটা হচ্ছে সত্য ভালোবাসা। তো আমাদের সাথে আজকে মোবাল্লিক হিসেবে আছেন দুজন মোবাল্লিক, আজকে একজন হচ্ছেন আমাদের সেলিম ভাই এবং আরেকজন হচ্ছেন আমাদের নুরুদ্দিন ভাই, ওনাদের কাছ থেকে ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনবো। দর্শক আসুন, আমার কাছে এখন যে ফয়জানে রমজান কিতাবটি আছে সেখান থেকে একটি হাদিসে পাক শুনবো। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কিতাবে আমার উপর দরুদ শরীফ লিখে যতক্ষণ পর্যন্ত আমার নাম তাতে থাকবে, ফিরিস্তারা তার জন্য ক্ষমা চাইতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক, অনেকের লেখালেখির অভ্যাস আছে বা অনেকে পরীক্ষার মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে লিখে থাকেন বা অনেক সময় খাতার মধ্যে লিখে থাকেন বা বিভিন্ন রকম নোট করে থাকেন। তো যখনই, যারা মাদ্রাসায় পড়েন বিশেষ করে, যখনই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে তখন অবশ্যই সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটি পুরোভাবে পুরো লিখবেন, তাও আরবিতে ইনশাআল্লাহ। এর দ্বারা যতক্ষণ পর্যন্ত ওই কাগজের মধ্যে, ওই কিতাবের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম মোবারক থাকবে, হাদিসে পাকের ভাষ্য অনুযায়ী ইনশাআল্লাহ ফেরেশতারা ক্ষমা প্রার্থনাই করতে থাকবে। দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আসুন আমরা একবার দরুদ পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আজকে একটু ব্যতিক্রম, আমরা প্রতিদিন নাচকার কাছ থেকে আমরা নাচ শুনে থাকি, আজকে ইনশাআল্লাহ আমরা আমাদের মোবাল্লিক সেলিম ভাইয়ের কাছ থেকে নাচ শুনবো। জি,
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন দর্শক শ্রোতা, আমরা নাত শরীফ শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দয়া পাওয়ার নিয়ত ইনশাআল্লাহ আমরা নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করব এবং পড়ব ইনশাআল্লাহ। আয়সা বাজার
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله। তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, জনসমন জমিন গ্রহ তারা, তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তোমার তোমার তোরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমার হাতে ইশারায় চাঁদ হই দ্বিখণ্ডিত তোমার হাতে ইশারায় চাঁদ হই দ্বিখণ্ডিত তোমার শানে বিখ্যাত লতা অবনত তোমার শানে বিখ্যাত লতা অবনত তোমার আঙ্গুল হতে বহে পানির ফোবারা তোমার আঙ্গুল হতে বহে পানির ফোবারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমাকে না দেখলে আমার জীবন হবে বেকার তোমাকে না দেখলে আমার জীবন হবে বেকার দেখিতে এই নয়ন যুগল তৃষিত যে আমার দেখিতে এই নয়ন যুগল তৃষিত যে আমার ও গোমর নূরানী নবী ও গোমর নূরানী নবী দেখো না চেহারা গোমর নূরানী নবী দেখো না চেহারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তুমি রাজি হলে আমার খুদা হবে রাজি তুমি রাজি হলে আমার খুদা হবে রাজি তোমার হাতে দিলেন খুদা দু চাহানের চাবি তোমার হাতে দিলেন খুদা দু চাহানের চাবি রাজি দেখো আমার উপর রাজি দেখো আমার উপর ওহে খুদার প্যারা রাজি দেখো আমার উপর ওহে খুদার প্যারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা পাপী অপরাধী আমি তোমার সাথে আতার পাপী অপরাধী আমি তোমার সাথে আতার কবর হাশর ফুলসিরাতে ওরিয় তাকে পার কবর হাশর ফুলসিরাতে ওরিয় তাকে পার ছেড়ে দিও না আমাকে ছেড়ে দিও না আমাকে আমি দিশে হারা ছেড়ে দিও না আমাকে আমি দিশে হারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তুমি খোদার খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টি সেরা তোমার তরে সৃজনস মন জবিন গ্রহ তারা।
সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দর্শক, আমরা খুব সুন্দরভাবে নাত পাক শুনেছি সেলিম ভাইয়ের কাছ থেকে। ইনশাআল্লাহ আমরা আমাদের আলোচনায় ফিরে যাব। আজকে যে আমাদের বিষয় সেটা হচ্ছে সত্য ভালোবাসা। তো এটি হচ্ছে আসলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমরা নুরউদ্দিন ভাইয়ের কাছে যাব, ইনশাআল্লাহ ওনার কাছ থেকে শুনছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। রাশেদ ভাই, আপনাকে ধন্যবাদ। আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা যারা আজকে আমরা অনুষ্ঠান দেখছি, আসলে আজকে যে বিষয় নেওয়া হয়েছে সত্য ভালোবাসা, যেটাকে আমরা অনেকভাবে আখ্যায়িত করতে পারি, যে সত্যিকারের ভালোবাসা কোনো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হলে তখন সেটাকে ইশকের রসুল বলা হয়। সাহাবায়ে কেরাম, আউলিয়াই কেরাম, ওনাদের প্রতি হলে সেটাকে আমরা মহব্বত বলেই জানি, যে আমরা অমুক সাহাবিকে মহব্বত করি, আমরা অমুক আউলিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহিকে মহব্বত করি। এভাবে যদি আমরা একে অপরকে মহব্বত সেটা করি, সত্যিকারের কাউকে ভালোবাসি, যেমন কোনো ছেলে যদি মা বাবাকে ভালোবাসে, তখন সেটা কেউ সাধারণভাবে আমরা মহব্বত বলে জানি, অর্থাৎ আমরা ওই ছেলেটা মা বাবাকে খুব ভালোবাসে, ভাই বোনদেরকে ভালোবাসে। আসলে ভালোবাসা, এটার অনেক ফজিলত রয়েছে। যেমন আমার প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেটা মিশকাত শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, কাল কিয়ামতের ময়দানে যখন সবাই বিচারের অপেক্ষায় থাকবে, তখন আল্লাহ তাআলার একজন ফেরেশতা ডাক দিয়ে বলবেন, কোথায় তারা যারা একে অপরকে আল্লাহর ওয়াস্তে মহব্বত করত, তারা সকলে দাঁড়িয়ে যাও, আর সবাই বিনা হিসেবে জান্নাতের মধ্যে প্রবেশ করো।
আল্লাহ,
অন্যান্য উম্মতগণ, অন্যান্য বান্দাগণ যেখানে বিচারের বিভিন্ন চিন্তার মধ্যে থাকবে, ওখানে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ভালোবাসা পোষণকারীরা নির্দ্বিধায় বিনা সংকোচে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। কোরআনুল করিমের মধ্যেও আমার আল্লাহ তাআলা বিভিন্নভাবে এরকম বিভিন্ন আয়াতে করিমার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একে অপরকে মহব্বত করার জন্য বলা হয়েছে। আসলে দেখেন রাশেদ ভাই, আল্লাহ তাআলার জন্য মহব্বত, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ভালোবাসা, ইশক মহব্বত, নেককারদের প্রতি ভালোবাসা, এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। দুনিয়াতে এর পরিবর্তে, এর পরিপন্থী বা এর বিপরীতে যে ভালোবাসাগুলো রয়েছে, এগুলোর বিভিন্ন সাইড এফেক্ট আমরা দেখতে পাই। যেমন কোনো বন্ধু যদি অপর বন্ধুকে তার সৌন্দর্যের কারণে, তার টাকা পয়সার কারণে, তার কোয়ালিটির কারণে মহব্বত করে, তাহলে দেখা যাবে ওই মহব্বতটা বেশি দিন স্থায়ী হয় না, টাকা পয়সা বেশি দিন থাকে না।
যতদিন টাকা থাকবে ততদিন মহব্বত থাকবে, যতদিন সৌন্দর্য থাকবে ততদিন ভালোবাসা থাকবে।
জি, মনে করেন হাই ফাই গাড়িতে কেউ চড়ে, তার সাথে বন্ধুত্ব করলে যেন আমিও কারের মধ্যে বসতে পারি, আমিও ওনার সাথে ভালো ভালো জায়গায় রেস্টুরেন্টে খেতে পারি। তো এই মহব্বতগুলো আসলে স্থায়িত্ব থাকে না। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যারা একে অপরকে মহব্বত করে, এটার স্থায়িত্ব দুনিয়ার মধ্যেও থাকে, আখেরাতের মধ্যে থাকে। হাদিস শরীফের মধ্যে রয়েছে, এটাও মিশকাত শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, একজন বন্দা আরেকজন বন্দাকে যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সাক্ষাৎ করতে যায়, নেকির দাওয়াত কিতাবের মধ্যে আমির আহলে সুন্নাহ দাওয়াত বারকাতুল্লাহ আলী এটা উদ্ধৃত করেছেন, কোনো বন্দা আর অপর কোনো বন্দাকে যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সাক্ষাৎ করতে যায়, সে ওই বন্দাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ভালোবাসে, তাহলে ওই বন্দাটা গড় থেকে সাক্ষাতের জন্য গিয়ে ফেরত আসা পর্যন্ত 70,000 রহমতের ফেরেশতা তার মাগফিরাতের দোয়া করতে থাকে। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ভালোবাসা, এটা কেমন মহৎ বিষয় আমরা লক্ষ্য রাখতে পারি, যে এই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সাক্ষাৎ করার এটারও অনেক উপকারিতা রয়েছে। আর যদি আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসার বিষয়ে শুনলাম, সেই ভালোবাসাটা যদি আমার নবীর প্রতি হয়, তাহলে দেখি আমরা সৈয়দুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম সর্বপ্রথম চলে আসে। উনি ওনার সব কিছু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোরবান করেছেন। রিওয়ায়েতের মধ্যে এসেছে যে সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনভাবে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের মধ্যে নিজের সব কিছু কোরবান করেছেন। একসময় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আবু বকর সিদ্দিকের সম্পদ আমার যতটুকু উপকারে এসেছে, অন্য কারো সম্পদ আমার ততটুকু উপকার আসেনি। তখন আমার সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে ইরশাদ করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিজে এবং আমার সম্পদ সবগুলো তো আপনারই, আমিও তো আপনার। কেননা আমরা সবাই জানি, আমরা সবাই নিজেকে, আমরা সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি গোলাম হিসেবে দাবি করি। এটা সৌভাগ্যের বিষয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি গোলাম হতে পারা এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। তো সেইদিনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার বিষয়ে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে এটা ইরশাদ করেছেন যে দুনিয়াতে যারা আমার উপর এহসান করেছে, অর্থাৎ আমার খেদমত করেছে, আমাকে বিভিন্নভাবে উপকৃত করেছে, সবার প্রতিদান আমি দুনিয়ার মধ্যে দিয়ে দিয়েছি। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু, আবু বকর সিদ্দিকের সে প্রতিদান আমি কাল কিয়ামতের জন্য রেখেছি, তার প্রতিদান আল্লাহ তাআলা স্বয়ং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপকার করার কারণে দিবে। যেমন রমজানের একটা বিশেষত্ব হলো রাশেদ ভাই, যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন আসোমুলি ওয়া আনা আজিজি বিহি বা উজজা বিহি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা এটা ইরশাদ করেছেন হাদিসে কুদসির মধ্যে, যে রোজা হচ্ছে আমার জন্য, আমি নিজেই এটার প্রতিদান দিব, আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন। তো ওলামায়ে কেরাম বলছেন এটার ব্যাখ্যার মধ্যে রয়েছে যে আমার আল্লাহ তাআলা স্বয়ং প্রতিদান দিবেন, এটার অর্থ হচ্ছে এটা যে আল্লাহ তাআলা প্রত্যেক নেকির প্রতিদান আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বণ্টন করবেন। কিন্তু রমজানের রোজার সে প্রতিদান আল্লাহ তাআলা স্বয়ং নিজে দিবেন। ওলামায়ে কেরাম এটার ব্যাখ্যা আরও এইভাবে করেছেন যে তারা জান্নাতে আল্লাহ তাআলার দিদার লাভ করে এটার প্রতিদান পেয়ে যাবে। অর্থাৎ আল্লাহ তাআলা দিদার এটা স্পেশাল রমজানের রোজাদারদের জন্য আমার আল্লাহ তাআলা এক ধরনের বরাদ্দ করবেন। তো এখন যেই প্রতিদানটা আমার আল্লাহ তাআলা স্বয়ং দিবেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রতি নিসবত করেছেন, তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিভাবে আমার নবীকে খুশি করেছেন, মহব্বত প্রকাশ করেছেন? যেমন একটা বর্ণনা রিওয়ায়েতের মধ্যে এসেছে, একবার আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা একে অপরের সাথে গ্যাপ রেখে রেখে সাক্ষাৎ করো, কিছুদিন পর পর সাক্ষাৎ করো। তো সাহাবাই কেরাম আলহিম রিদওয়ান সবাইকে এটা ইরশাদ করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুধু আমার নবীকে মহব্বত করতেন সেটা নয়, প্রত্যেকটা বাণীর উপর আমল করার চেষ্টা করতেন। যখন সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই বাণী শুনলেন, তখন সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই উক্ত নামাজের পর মনে করেন ফজরের নামাজে আমার নবী এটা ইরশাদ করেছেন, উনি জোহর আসর মাগরিব এশা আর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারের মধ্যে হাজির দেন না, তার সাক্ষাৎ করেন নাই। একদিন যখন চলে গেল, সৈয়দনা বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলাকে আমার নবী ইরশাদ করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে বিলাল, আবু বকর সিদ্দিক কোথায়? আবু বকর সিদ্দিককে কেন দেখছি না? পরের দিন অথবা কিছুদিন পরে, দু একদিন পরে বা এর পরের দিন ডাকা হলো, সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে আমার নবী জিজ্ঞেস করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আবু বকর, তোমার কী হলো? তুমি আমার সাথে সাক্ষাৎ কেন করছো না, তোমার সাথে দেখা হচ্ছে না কেন? তখন সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে হাদিস শরীফ বর্ণনা করেছেন, যে বাণী দিয়েছেন যে গ্যাপ রেখে রেখে সাক্ষাৎ করলে মহব্বত বাড়বে, আমি ওই বাণীর উপর আমল করতে গিয়ে আপনার সাথে একটু দূরত্ব রেখে একটু গ্যাপ রেখে রেখে সাক্ষাৎ করছি। তখন সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আবু বকর, আমি তো অন্যান্যদের জন্য এটা বলেছি, তুমি আবু বকর গ্যাপ রেখে সাক্ষাৎ করলে এটা তো অন্যদের জন্য, তুমি আবু বকর আমার সাথে সাক্ষাৎ করাটা আমি নবী পছন্দ করি। অর্থাৎ তোমার সাক্ষাৎটা আমাকে আনন্দ দেয়, তোমার আমার কাছে থাকাটা এটা আমাকে আনন্দিত করে। তাহলে আশি কেমন মজবুত হলে ওনার মাশুকের অন্তরের মধ্যে এবং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবারের মধ্যে হাজিরিটা এত বেশি আমার নবীকে আনন্দ দেয়।
দর্শক, অনেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত চাচ্ছেন আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আবু বকর সিদ্দিককে চাচ্ছেন, এটা আসলে নসিবের বিষয়। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমনই বা শান, আমরা সবাই হয়তো কম বেশি ওনার সম্পর্কে জানি এবং শুনেছিও। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে যদি বন্ধু বানিয়ে থাকেন সেটা হচ্ছে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা ওনাদের সদকায় আমাদেরকে বেহিসাব মাগফিরাত নসিব করুন। দর্শক, এখন একটি সেগমেন্টের সময় হয়ে গেছে, আমরা সেটা শুনবো, এরপর আবার ফিরে আসছি।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইফতারের ফজিলত সম্পর্কিত হাদিসে মুবারকা, হযরত সাইয়েদনা সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, খাতেমুল মুরসালিন শাফিউল মুজনবিন রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষ সব সময় মঙ্গল সহকারে থাকবে যতদিন তারা ইফতার তাড়াতাড়ি করবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিসে মুবারকা। প্রিয় ইসলামী ভাইরা, যখনই সূর্যাস্ত সম্পর্কে নিশ্চিত হওয়া যায় তখনই দেরি না করে খেজুর অথবা পানি ইত্যাদি দ্বারা ইফতার করে নিন এবং দোয়াও ইফতার করেই করুন। যাতে ইফতারে কোনো রকম দেরি না হয়। রহমতে আলম নূরে মুজাসসাম রাসূল আকরাম শাহেনশাহে বনি আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করেন, আমার উম্মত আমার সুন্নতের উপর থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা ইফতারের সময় আকাশের তারকা উদিত হবার জন্য অপেক্ষা করবে না। সুবহানাল্লাহ। আর এক হাদিসে মুবারকায় হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাজেদারে রিসালাত শাহেনশাহে নবুয়ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমার বান্দাদের মধ্যে বেশি প্রিয় হচ্ছে সেই যে ইফতারে তাড়াতাড়ি করে। সুবহানাল্লাহ, কেমন প্রিয়! সুবহানাল্লাহি আজ্জা ওয়া জাল। তাই পিস টাই ভাইরা, আমরাও চাই আল্লাহ তাআলার নিকট প্রিয় হতে। তাই প্রিয় যদি হতে চাই, ইফতারের সময় কোনো প্রকারের ব্যস্ততা আমাদের না রাখা চাই। বাস ইফতারের সময় হয়ে গিয়েছে, তাৎক্ষণিকভাবে আমরা ইফতার করে নিই, বরং দোয়ার জন্য যাতে অপেক্ষা না করি। হযরত সাইয়েদনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী রহমত শাফিয়া উম্মত তাজেদারে রিসালত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে এভাবে দেখিনি যে তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইফতারের পূর্বে মাগরিবের নামাজ আদায় করেছেন, বরং এক ডোক পানি হলেও যথাসময়ে পান করে নিয়েছেন, অথচ ইফতার করে নিতেন। সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবিকুল সুলতান সরদারে দো জাহান মাহবুবে রহমান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এ দিন ততদিন বিজয়ী থাকবে যতদিন পর্যন্ত লোকেরা ইফতার তাড়াতাড়ি করবে, কারণ বিধর্মী ও অমুসলিমরা দেরিতে ইফতার করে থাকে। ইসলামী ভাইয়েরা, এই পবিত্র হাদিসেও ইফতার তাড়াতাড়ি করার প্রতি সন্তুষ্টি প্রকাশ করা হয়েছে। তাই আমাদের উচিত ইফতারের সময় যাতে দেরি না করা, নিজেদেরকে কাজের মধ্যে যাতে ব্যস্ত না রাখা। কেননা হযরত সাইয়েদনা জাইদ ইবনে খালিদ জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রহমতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করেছেন হাদিসে মুবারকায়, যার অর্থ যে ব্যক্তি কোনো ধর্মীয় যোদ্ধা কিংবা হাজিকে সামগ্রী যোগান দিয়েছে কিংবা তার পিছনে তার পরিবার পরিজনের দেখাশোনা করেছে অথবা কোনো রোজাদারকে ইফতার করিয়েছে, সেও তার সমপরিমাণ সওয়াব পাবে, তাদের সওয়াবে কোনোরূপ কম হবে না। সুবহানাল্লাহি আজ্জা ওয়া জাল, কতই না প্রিয় সুসংবাদ যে ধার্মিক যোদ্ধাকে জিহাদের সামগ্রী যে দান করেছে, কতই না প্রিয় সুসংবাদ দিয়েছে যে ধর্মীয় যোদ্ধাকে জিহাদের সামগ্রী যোগান দিয়েছে, তার জন্য সেই সমপরিমাণ সওয়াব পাবে যত পরিমাণ সওয়াব ওই জিহাদকারী পেত, এবং হজ যাত্রীকে আত্মিক সাহায্য করার জন্য আর ইফতারের ব্যবস্থাকারীকে রোজাদারের মতো সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। দয়ার উপর দয়া হচ্ছে এই যে ওইসব লোকের সওয়াবের মধ্যেও কোনোরূপ কম হবে না। তার মানে প্রিয় দর্শক শ্রোতা, আমরা বুঝতে পারলাম যে যদি আমরা কাউকে সাহায্য করি, ইফতার করাই, হাজিকে সাহায্য করি আর্থিকভাবে, তাহলে সেই হাজি যে সওয়াব পাবে, সমপরিমাণ সওয়াব আমার আপনার আমল নামার মধ্যেও কি হবে, গণ্য হয়ে যাবে, লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ইফতার করার আরো কেমন মহান ফজিলত হাদিসে মুবারকায় এসেছে, হযরত সাইয়েদনা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাজেদারে রিসালত শাহেনশাহে নবুয়ত মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি হালাল খাদ্য কিংবা পানীয় দ্বারা কোনো মুসলমানকে রোজার ইফতার করালো, ফেরেশতাগণ মাহে রমজানের সময়গুলোতে তার জন্য ইস্তেগফার করে থাকেন। সুবহানাল্লাহ। হযরত জিব্রাইল আমিন আলাইহি সালাতু ওয়াসালাম শবে কদরে তার জন্য ইস্তেগফার করেন। সুবহানাল্লাহি আজ্জা ওয়া জাল। কুরবান হয়ে যান প্লিজ নাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার রহমতের উপর কুরবান হয়ে যান। কোনো ইসলামী ভাই মাহে রমজানে যদি কোনো রোজাদার ইসলামী ভাইকে এক আধা খেজুর দ্বারা অথবা এক ডোক পানি দ্বারা ইফতার করান, তবে তার জন্য আল্লাহ তাআলার নিষ্পাপ ফেরিস্তাগণ রমজানুল মুবারকের বরকতময় রাতগুলোতে ইস্তেগফার পাঠ করেন, এবং ফেরিস্তাদের সরদার জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মাগফিরাতের দোয়া শবে কদরে তার জন্য করতে থাকেন। তাহলে কতই না মহান সুসংবাদ দিচ্ছেন যারা আমরা রমজানুল মুবারকের মতো বরকতময় মাসে অল্প কিছু দিয়ে হলো ইফতার অন্যকে করিয়ে থাকি, যে ব্যক্তি রোজা রেখেছে ওইরকম কোনো ব্যক্তিকে ইফতার করিয়ে থাকি। তাহলে প্রিয় ইসলামী ভাইয়েরা এবং দর্শক শ্রোতা, এই রমজানুল মুবারকময় মাস আমাদের মধ্যে অতিবাহিত হচ্ছে, তাই আমাদের যার যতটুকু সামর্থ্য রয়েছে ওই সামর্থ্য অনুযায়ী কি করি, অন্য ইসলামী ভাইকে যে ইফতার করার সামর্থ্য রাখে না তাকে ইফতার করানোর চেষ্টা করি, ইনশাআল্লাহ আজিজ আমার আপনারও এই ফজিলত বরকত ইনশাআল্লাহ নসিব হবে। আল্লাহ করিম আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম। মাশাআল্লাহ দর্শক, আমরা খুব সুন্দর মাদানীফুল আমাদের শারুক ভাইয়ের কাছ থেকে শুনেছি। দর্শক, একটি সেগমেন্টের সময় হয়ে গেছে, আমরা সেটা শুনবো, এরপর আবার ফিরে আসছি।
সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল উপস্থিত হয়েছি শরীয়তের একটি সহজ ও গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে রোজা ছুটে গেলেই কাফফারা আবশ্যক কিনা। অনেক সময় আমরা মনে করি রোজা ছুটে গিয়েছে, অর্থাৎ রোজা থাকতে পারিনি, তো তখন আমরা অনেক সময় মনে করি কাফফারা আবশ্যক। তো এ বিষয়ে ইনশাআল্লাহ আজকে আমরা শ্রবণ করব। প্রিয় দর্শকবৃন্দ, দারুল ইফতা আহলে সুন্নতের ওলামায়ে কেরামগণের নিকট এটা প্রশ্ন করা হয়েছে যে ওলামায়ে কেরামগণ এই মাসআলার বিষয়ে কি বলেন, যে সমাজে অনেক লোক এটা মনে করেন যে যখনই রোজা ছুটে যায় তখন রোজা ছুটে যাওয়ার কারণে ষাটটি রোজা কাফফারা স্বরূপ রাখতে হবে, এই বিষয়ে শরীয়তের নির্দেশনা কি রয়েছে? প্রিয় দর্শকবৃন্দ, যখন এই প্রশ্ন করা হয়েছে দারুল ইফতা আহলে সুন্নতের ওলামায়ে কেরামগণ যা বলেছেন তার সারমর্ম আমি পেশ করার চেষ্টা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, এই ধারণা ভুল। সঠিক হচ্ছে শরীয়ত মোতাবেক কারণে বা বিনা কারণে যদি রোজা ছুটে যায়। দেখুন, রোজা ভঙ্গ হওয়া, ভঙ্গ করা এটা আলাদা বিষয়, আর রোজা একেবারে শুরু থেকে রাখতে পারে নাই ছুটে যাওয়া এটা আলাদা বিষয়। তো শুরু থেকে একেবারে কেউ রোজা রাখতে পারে নাই, রোজা ছুটে গেল। তো যদি এরকম হয় তবে তার পরিবর্তে একটি রোজা কাজা আদায় করা আবশ্যক হবে, কাফফারা আবশ্যক নয়। কাফফারা আবশ্যক তখনই হবে যখন কাফফারা আবশ্যক হওয়ার জন্য যে শর্ত রয়েছে সেগুলো পাওয়া যাবে। তো কাফফারা আবশ্যক আপনার স্বাভাবিকভাবে হয়ে থাকে যখন আপনার কেউ ইচ্ছা করে কোনো কারণবিহীন রোজা ভঙ্গ করে ফেলে, যে শর্ত রয়েছে এগুলো যদি সাথে সাথে পাওয়া যায় তখন অবশ্যই কাফফারা আবশ্যক হবে। কিন্তু আমরা যেটা এখানে শুনলাম যে যদি রোজা ভঙ্গ নয়, অর্থাৎ রোজা শুরু থেকে থাকতে পারে নাই, তো তখন যদি এরকম রোজা ছুটে যায় তো তার পরিবর্তে একটি রোজা কাজা আদায় করতে হবে, কাফফারা আবশ্যক হবে না। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আজকে আমরা একটি মাসআলা, অর্থাৎ রোজা ছুটে গেলেই কি কাফফারা আবশ্যক হয়ে যায় কিনা এই বিষয় সম্পর্কে আমরা জানতে পেরেছি। আমাদের উচিত হবে শরীয়তের বিধান সম্পর্কে নিজে জানা এবং সম্ভব অনুযায়ী অন্যের নিকট পৌঁছে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ধর্মীয় বিষয়ে জ্ঞান অর্জন করার এবং এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।
মাশাআল্লাহ দর্শক, আমরা রোজা কাজা হওয়ার বিধান সম্পর্কে শুনেছি। আল্লাহ তাআলা আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম আমার নূরউদ্দিন ভাইয়ের সাথে, যে
রশিদ ভাই, আসলে আমার সৈয়দুন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশকের রসুল তথা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি সত্যিকারের ভালোবাসা সম্পর্কে আলোচনা করছিলাম। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে যখনই এভাবে ইরশাদ করতেন যে দীন ইসলামের জন্য তোমরা দান করো, তখন সাহাবায়ে কেরাম আলিহিম রিদওয়ানগণ আপন আপন সামর্থ্য অনুযায়ী সব কিছু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করতেন। আমরা জানি উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনকার সময়ে অনেক সম্পদশালী ছিলেন, তো ওনার সামর্থ্য অনুযায়ী উনিও অনেক কিছু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে পাকের মধ্যে পেশ করতেন। ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলার একটা বৈশিষ্ট্য ছিল, ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা সর্বদা এটা চেষ্টা করতেন যেন আমি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার থেকে একটু অগ্রগামী হয়ে যাই। যখন এই ঘোষণা আসলো, সাহাবায়ে কেরাম আলিহিম রিদওয়ানগণ বিভিন্ন কিছু কদম পেশ করতে লাগলো তখন সেইদিনা উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে তো এখন তো বর্তমানে এরকম সম্পদ নাই, এই সুযোগটা কাজে লাগিয়ে আমি আমার সম্পদের যদি অর্ধেকটাও দিই তাহলে এটাও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার চেয়ে অনেক বেশি হয়ে যাবে, আজকে ইনশাআল্লাহ হয়তো এরকম সুযোগ আসছে আমি ওনার চেয়ে অগ্রগামী হয়ে যাব। বসে আছেন উনি, ওনার সমস্ত সম্পদগুলোকে অর্ধেক ভাগ করে অর্ধেক আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম পাকের মধ্যে পেশ করলেন। তাকিয়ে আছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কখন আসছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কিছুক্ষণ পর সাদা জামা পরিধান করেছেন এবং ওনার যেটা বোতাম ছিল ওই বোতামের জায়গায় গাছের একটা কাঁটা লাগিয়ে এসেছেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এসে বললেন, ঘরের এমনকি রিওয়ায়েতের মধ্যে রয়েছে ঘরের চুলার ছাই পর্যন্ত আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে পেশ করেছেন। তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিকে সাদিক সত্যিকারের আশিককে দেখে মুস্কি হেসে ইরশাদ করলেন যে হে আবু বকর সিদ্দিক, তুমি তোমার পরিবারের জন্য কী রেখে এসেছো। তখন আমার সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে বললেন যে আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলকেই রেখে এসেছি, অর্থাৎ আমার পরিবারের জন্য আল্লাহ রসুলই যথেষ্ট। সৈয়দনা উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন যে একটু আজকে পরীক্ষার মধ্যে ইনশাআল্লাহ অগ্রগামী হয়ে যাব। যখন সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিষয়টা দেখলেন উমর আল ফারুক রাদিয়াল্লাহু তো বুঝতে পারলেন যে এই সত্যিকারের আশিকের সাথে প্রতিযোগিতা দিয়ে আমি পারবো না। আসলে ওনাদের প্রতিযোগিতা ফাস্ট হওয়ার জন্য না, একটু অগ্রগামী হওয়ার জন্য, কেননা কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা সৎকর্ম এবং তাকওয়ার কাজে একে অপরের সাথে প্রতিযোগিতা করো, ভালো কাজে প্রতিযোগিতা করা এটা বড়ই ভালো জিনিস। যেমন আপনার পাশের কোনো মানুষ যদি সৎকার করে উনিও যদি আপনার লেভেলের সমান হয় তখন আপনার বিবেকে ইসলাম এটা শিক্ষা দেয় আপনিও ওনার সাথে ভালো কাজে সহযোগিতা করুন, যেন উনিও আরেকটু কী হয় জজবা এটা বিভিন্ন আগ্রহ সৃষ্টি হয়। তো শুধু তাই নয়, উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা তো মনে মনে সারেন্ডার করে নিলেন যে হয় তার জীবনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার আগে যাওয়ার কোনো ব্যবস্থা হবে না। এদিকে জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার আসলেন। জিবরিল আমিন আলাইহিস সালাম অন্যদিন আসতেন জান্নাতি পোশাক পরে, আজকে একটা সাদা পোশাক পরেছেন এবং ওনার বোতামের মধ্যেও একটা কাঁটা দেখা যাচ্ছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে জিবরিল আমিন, তুমি এটা কী ধরনের পোশাক পরিধান করেছো। তখন জিবরিল আমিন আলাইহিস সালাম এভাবে আবেদন করলেন, ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করেছেন আমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের আশিক আবু বকর সিদ্দিক আজকে দুনিয়ার মধ্যে আমার মাহবুবকে খুশি করার জন্য, আমাকে খুশি করার জন্য যেরকম পোশাক পরিধান করেছে, আসমানের ফেরেশতা সবাই তোমরা আমার আবু বকরের অনুসরণ করো, আমরাও আজকে এটা অনুসরণ করছি। দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যে নিজের সব কিছু কুরবান করে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করে যেটা করেছেন সেটা আমার মাওলা আসমানবাসীদেরকেও এটা প্রয়োগ করে দিয়েছেন। এরপর সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সৈয়দনা জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আবু বকরকে সালাম দিয়েছেন এবং এটা জিজ্ঞেস করেছেন যে আবু বকর এই অবস্থার উপর, আবু বকর সিদ্দিক তো একসময় অনেক বড় সম্পদশালী ছিল, যখন উনি ইসলাম ধর্ম গ্রহণ করছিলেন যখন তিনি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করছিলেন তখন 40,000 দিরহাম ওনার হাতে ছিল, আর যখন উনি মদিনা শরীফের মধ্যে রয়েছিলেন তখন ওনার 4,000 দিরহাম হাতে ছিল। এখন ওনার এই অবস্থা, এই অবস্থার উপর কি আবু বকর সিদ্দিক কি আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট কিনা, এটা শুনে আসলে তো বন্দার জন্য এটা অনেক বড় বিষয়। আল্লাহ তাআলা কোনো বন্দার কাছ থেকে জিজ্ঞেস করা যে ও আল্লাহ পাকের উপর খুশি কিনা, এটা যখন সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না, বুক ভরা ব্যথা নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কীভাবে আমার মাওলার উপর অসন্তুষ্ট থাকতে পারি, আমি আমার মাওলার উপর সন্তুষ্ট, আমি আমার আল্লাহ পাকের উপর সন্তুষ্ট, আমি আমার আল্লাহ পাকের উপর সন্তুষ্ট, কেননা আল্লাহ তাআলা দয়া করে আপনার মতো প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আপনার কদমে কোরবান করে আজকে আল্লাহ তাআলার সন্তুষ্টি জিজ্ঞেস করার একটা আমি যোগ্যতা অর্জন করেছি। তা আসলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যারা যেভাবে কোরবানি দিয়েছে তারা যুগে যুগে সমাদৃত হয়েছে।
মাশাআল্লাহ। দর্শক, আরেকটি বিষয় হচ্ছে যিনি আল্লাহ রসুলের হয়ে গেছেন তিনি আসলে আল্লাহরই হয়ে গেছেন, এটি দ্বারা আমরা এটি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে আমরা পাই। আল্লাহ তাআলা আমাদেরকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের ভালোবাসা দান করুক। দর্শক, আরেকটি প্যাকেজের সময় হয়ে গেছে, আমরা সেটা নিয়ে আবার ফিরে আসছি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় সাই ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা শুনব যে মুহাম্মদ নাম রাখার বরকতটা কি। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মুহাম্মদ নাম রাখার বরকত সম্পর্কে ইরশাদ করেন যে মুহাম্মদ নাম রাখা অনেক সৌভাগ্যের ব্যাপার এবং এই নামটি যে মুহাম্মদ নাম রাখাটি এটা অনেক ফজিলত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আপন নবুয়তের জবানে তিনি ঘোষণা করেন এইভাবে, যার সন্তান ভূমিষ্ঠ হবে এবং সে আমি নবীকে মোহাব্বত করে তার সন্তানের নাম বরকত লাভের উদ্দেশ্যে মোহাম্মদ রাখল, তাহলে তাকে এবং তার সন্তানকে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় স্থানীয় ভাইয়ারা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এ থেকে আমরা জানতে পারলাম সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন তার নাম মোহাম্মদ রাখা উচিত, কেননা মোহাম্মদ নাম রাখার দ্বারা আল্লাহ পাক তাকে এবং তার পিতাকে, তার সন্তান এবং পিতা উভয়কে জান্নাতে প্রবেশ করাবেন। এটাও বর্ণিত রয়েছে যে ব্যক্তি আমার নাম দ্বারা বরকত লাভের উদ্দেশ্যে মোহাম্মদ নাম রাখল, কিয়ামত পর্যন্ত সকাল সন্ধ্যা তার ঘরের মধ্যে রহমত বর্ষণ হয়ে থাকবে। সুবহানাল্লাহ। এবং আরও বর্ণিত রয়েছে যে ব্যক্তির তিনটা সন্তান রয়েছে এবং তিন সন্তান থেকে ওই ব্যক্তি একটি সন্তানের নাম মোহাম্মদ রাখল, তাহলে সে অবশ্যই মুরুক্কদার পরিচয় দিয়েছে। যদি সন্তান যদি তিনজন হয় তাহলে তিনজনের নাম মোহাম্মদ রাখতে পারবে। হযরত সাইয়েদনা ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাই থেকে বর্ণিত যে তিনি বলেন, মক্কাবাসীরা নিজেদের মধ্যে আলাপচারিতায় লিপ্ত ছিল, এভাবে তারা উল্লেখ করে যাচ্ছিলেন যে যেই ঘরের মধ্যে মোহাম্মদ নামের সন্তান থাকবে, কোনো ব্যক্তি থাকবে, ওই ঘরের মধ্যে আল্লাহ পাক বরকত দান করেন এবং অধিক হারে রিজিক প্রদান করেন। সুবহানাল্লাহ। এ থেকে আমরা জানতে পারলাম যে মোহাম্মদ নাম রাখার লাভ কেউ কেমন, দুনিয়ার মধ্যে রয়েছে, কাল কিয়ামতের ময়দানেও পাবেন। সুতরাং আমরা যখন আমাদের সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন আমরা তাদের নাম মোহাম্মদ রাখব। সন্তান যতই অধিক হোক না কেন আমরা সবার নাম মোহাম্মদ রাখব আসল নাম, আর ডাকার জন্য একটা উপনাম রাখব, প্রত্যেকে আলাদা আলাদা চেনার জন্য একটা একটা উপনাম আমরা রাখতে পারি। হ্যাঁ স্নেহ ভাইয়েরা, আসুন না আমরাও নিয়ত করে নিই, আমরাও আমাদের সন্তানের নাম মোহাম্মদ রাখবো আসল নাম এবং ডাকার জন্য একটা একটা উপনাম রাখবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি।
দর্শক, আমরা শুনেছি খুব সুন্দর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের বরকত, এবং সবচেয়ে আমার জন্য একটি নতুন জিনিস সেটা হচ্ছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যদি কেউ রাখে, অর্থাৎ মোহাম্মদ যদি কেউ রাখে, সেই ঘরে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা বরকত নাযিল করতে থাকেন। তাই আমাদের উচিত, যিনি যেভাবে বলেছেন যে আমরা আমাদের সন্তানদের আসল নাম রাখবো মোহাম্মদ, আর ডাক নাম উপনাম ডাকার জন্য অন্য কোনো নাম রাখবো। যেমন মনে করুন কারো নাম আমরা মোহাম্মদ রেখেছি আর ডাকার জন্য আমরা রেখেছি জিলান বা এরকম কিছু আমরা নাম রাখলাম, অর্থাৎ মোহাম্মদ নামের ফজিলত অর্জন হবে, সাথে সাথে এটার ইহিতিরাম অর্থাৎ অসম্মানও হবে না। তো দর্শক, আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শক, আরেকটি বিষয় হচ্ছে এখন আসলে রমজান মাস চলে যাচ্ছে, বিদায় নিতে চলেছে। তো আল্লাহ তালা আমাদেরকে, আমরা তো জানি না আমরা আমাদের ক্ষমা হয়েছে কিনা, তবে আমরা আশা করি যে আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেবেন। এবং দর্শক, আমরা রমজানের সম্মান সঠিকভাবে যেভাবে করার হক রয়েছে সেভাবে আমরা করতে পারিনি। তো আসুন আমরা এই মুহূর্তে একটি আল বিদার কালাম শুনবো ইনশাআল্লাহ সেলিমের কাছ থেকে।
রমজান আলবিদা আলবিদা মাহে রমজান আলবিদা الزان البدال بدال ما يرمزان چھوڑنو بھی چھوڑنو عاشقیر پرا
بیدائی تمہاری ہے خود
খোদার মেহমান, যাও তোমার হাফিজ আল্লাহ সুমহান, যাও তোমার হাফিজ আল্লাহ সুমহান, আলবিদাল বিদাল মাহে রমজান, আলবিদাল বিদাল মাহে রমজান, আলবিদাল বিদাল মাহে রমজান।
এটি আমির আহলে সুন্নতের ফয়জান, আমির আহলে সুন্নতের কাছ থেকে শিখেছি, দাওয়াত ইসলামীতে আসার পরে শিখেছি যে রমজান মাস চলে যাওয়ার কারণে কেউ যদি কান্না করে থাকে সেটা দাওয়াত ইসলামী ওয়ালা, বিশেষ করে আমির আহলে সুন্নতের পক্ষ থেকে আমরা শিখেছি। আমাদের জেহেনে আগে ছিল না বা মন মানসিকতায় কখনো ছিল না যে রমজান মাস চলে যাবে তার জন্য আমরা দুঃখ করব। আমাদের অন্তরের মধ্যে আরও থাকতো যে আমরা রমজান মাস কখন যাবে বা কখন ঈদ আসবে, আমরা নতুন কাপড় পরবো বা ঈদ করব। কিন্তু দাওয়াত ইসলামীতে আসার পর যে রমজান মাসের গুরুত্বের জন্য, রমজান মাসকে ভালোবেসে রমজান মাস এর কারণে দুঃখিত হওয়া, এটা দাওয়াত ইসলামী থেকে আমরা শিখেছি, আমির আহলে সুন্নাত থেকে শিখেছি। হয়তো এরকম পাওয়া আপনারা যাবে না বা এরকম পাওয়া না যেতে পারে। দর্শক, আল্লাহ তাআলা হয়তো এই রমজানের প্রতি ভালোবাসার কারণে আমাদেরকে মাফ করে দিতে পারেন। হয়তো আমরা রমজানের আদব করতে পারিনি বা রমজান ইবাদত করতে পারিনি, কিন্তু আমরা রমজান মাসকে ভালোবাসি, আলহামদুলিল্লাহ। দর্শক, আসলে এখন একটি প্যাকেজের সময় হয়ে গেছে, আমরা সেটা নিয়ে আবার ফিরে আসবো।
আজকে আমি আপনার সাথে আলোচনা করব সম্মানিত দর্শক, কীভাবে আপনার ওষুধ সেবন বিধিটা আপনার পবিত্র রমজান মাসে আপনারা পরিবর্তিত করে নিতে পারেন। আমরা জানি আমাদের সম্মানিত চিকিৎসকবৃন্দ রোগীদেরকে আপনার দুই কয়েকটি উপায়ে সেবন পদ্ধতি আয় করেন। একটা হচ্ছে ওয়ান্স ডেইলি ডোজিং বা দিনে একবার সেবন করবেন, বা টোয়াইস ডেইলি, বা সর্বোচ্চ ফোর্থ ডেইলি ডোজিং বা চারটা করে দিনে চারবার ওষুধ খেতে হবে এরকম। আর একটা আর কিছু ব্যতিক্রমী ক্ষেত্রে আমরা পাঁচ থেকে ছবার পর্যন্ত ওষুধ নেওয়ার প্রয়োজন হতে পারে। যাই হোক, চারবার বা পাঁচবার এটা হচ্ছে বিশেষ করে অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে, তো সেগুলো বাদ দিলে ইউজুয়ালি বা স্বাভাবিকভাবে আমাদের ওষুধ সেবন বিধিটা এক থেকে তিনবার মধ্যেই সীমাবদ্ধ থাকে। আর ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে খাবার আগে বা পরে ইনসুলিন নেওয়ার একটা থাকে। আর আপনার কিছু ব্যথার ওষুধ রয়েছে সেটা খাবার পরে নেওয়ার কিছু বিধি রয়েছে। তো যাই হোক, আমি আসি প্রথমে প্রেশারের বিষয়ে। আমাদের যারা হাই প্রেশারের রোগী রয়েছেন তাদের দেখা যায় যে যাদের লো টু মডারেট প্রেশার রয়েছে তাদের ওয়ান্স ডেইলি ডোজিং বা টোয়াইস ডেইলি ডোজিং থাকে, অর্থাৎ দিনে একবার বা দুবার ওষুধ সেবন করতে হয়। সেই ক্ষেত্রে যাদের একবার দিনে সেবন করতে হয় তারা আমরা ডাক্তাররা সাধারণত রাতের বেলায় ঘুমোবার আগে ওষুধটি প্রেসক্রাইব করে থাকি। তো রমজান মাসেও সেম নিয়ম আপনারা ফলো করতে পারেন, যে রাতের বেলা ঘুমোবার আগে খেতে পারেন, অথবা আপনারা সেহরি সময় নিতে পারেন। আর যাদের টোয়াইস ডেইলি ডোজিং রয়েছে অর্থাৎ দিনে দুইবার, তারা অবশ্যই একটি ইফতারের সময় নেবেন, আরেকটি নেবেন আপনার সেহরির সময়। এইভাবে আমরা টোয়াইস ডেইলি ডোজিংটা মেনটেন করতে পারি। আর যাদের ইনসুলিন রিকোয়ারমেন্ট রয়েছে তাদের আপনার রমজানে একটি পরিবর্তিত শিডিউল ফলো করতে পারি। কিছু ইনসুলিন রয়েছে আপনার লং টার্ম ইনসুলিন, অর্থাৎ তাদের প্লাজমা হাফ লাইফ বা প্লাজমাতে তারা বেশিক্ষণ থাকে, আমরা যদি সেহরির সময় নিই তাহলে এটা আপনাকে সারাদিন প্রোটেকশান দিবে। আর যাদের আপনার বিভিন্ন পেন কিলার খেয়ে থাকেন, আপনারা জানেন পেন কিলার ভরা পেটে খেতে হয়, তাহলে এটা অবশ্যই আপনার যারা টোয়াইস ডে ডোজিং অর্থাৎ দিনে দুবার নিতে হয় তারা একবার সেহরির সময় আরবার আপনারা ইফতারের সময় নিতে পারেন, অবশ্যই ভরা পেটে। আর এছাড়া অন্যান্য ওষুধপত্র, যেমন যারা বিভিন্ন ধরনের ক্যালসিয়াম কম্বিনেশন নিয়ে থাকেন, মিনারেল সাপ্লিমেন্টস নিয়ে থাকেন, হ্যাঁ, বা অন্য ধরনের আপনার এনার্জি বুস্টিং এগুলো নিয়ে থাকেন, হ্যাঁ, যেমন অ্যাক্টিভ ভিটামিন ডি নিয়ে থাকেন, এগুলো আপনারা খুব বেশি ভ্যারি করে খুব বেশি ফেক ফেলবে না। আপনার কোন সময় নিলেন, আপনারা সহরিতেও নিতে পারেন, আপনারা ইফতারের সময় নিতে পারেন, অথবা রাতের বেলাও নিতে পারেন এগুলি। আর যেসব ওষুধপত্র আপনার আপনার ইয়া অ্যাগ্রেভেট করে, যেমন আলসারের সমস্যা অ্যাগ্রেভেট করে, সেগুলো অবশ্যই আপনারা ঘোরা পেরে নেবেন। চতুর্থত আসি, যেসব মেডিকেশান ফোর্থ ডেইলি অর্থাৎ দিনে চারবার বা পাঁচবার নিতে হবে, অ্যান্টিভাইরালগুলো যেমন দিনে পাঁচবার নিতে হয়, এই ওষুধগুলোর ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, যেমন ধরেন এরিথ্রোমাইসিন, এই ওষুধটার ডোজটা আমরা দিনে চারবার করে দিয়ে থাকি, সেই ক্ষেত্রে দুটো আপনারা ইফতারের সময় এবং দুটো সেহরির সময় নিতে পারেন। আর যেটা ফাইভ ডেইলি ডোজিং, ফাইভ ডে ডোজিংটাও একইভাবে আপনারা দুটো ইফতারের সময়, দুটো সেহরির সময় এবং একটা রাত এগারোটা বা বারোটার দিকে নিতে পারেন। আর কিছু এক্সট্রিম কন্ডিশন রয়েছে, যেমন কেমোথেরাপি ড্রাগসগুলো, এই ড্রাগসগুলো আপনারা আপনাদের সম্মানিত নিকটস্থ ক্যান্সার বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে নিতে পারেন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, আমরা ওষুধ সেবনের বিষয়ে শুনেছি, আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখুক, সালামত রাখুক। আমাদের একটি প্যাকেজের সময় হয়ে গেছে, সেটা শুনে আমরা আবার আসছি। জি,
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালাম আলাইকা সাইয়্যিদি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী বৈরাম মাদ্রিন শেলে দর্শকবৃন্দ, আজকে আমরা জানব যে দোয়া সেটা হচ্ছে একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে আহ্বান করা, প্রার্থনা করা, কিছু চাওয়া, কাউকে ডাকা। আর যখন আমরা দেখি যে দোয়ার পারিভাষিক অর্থ, দোয়া কেন করে, কাকে দোয়া বলা হয়, কিতাবের মধ্যে আসছে আল্লাহ তাআলার নিকট কল্যাণ প্রার্থনা করাকে দোয়া বলা হয়। এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নিকট নিজের চাহিদা এবং কল্যাণ কামনা করি। দোয়া এমন একটি ইবাদত যা এই বিষয়ে অনুভূতি প্রদান করে যেন বান্দা আল্লাহ তাআলার সাথে কথোপকথন করছে। দোয়ার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার দরবারে নিজের চাহিদা ও প্রয়োজনীয়তা উপস্থাপন করে। এই দোয়া হচ্ছে বান্দাকে তার দয়ালু আল্লাহর নিকট পৌঁছিয়ে থাকে, এবং এই দোয়া হচ্ছে আল্লাহ তাআলার মহত্ব বর্ণনা। দোয়ার অনেক গুরুত্ব রয়েছে। কেন আমরা দোয়া করব, দোয়া করলে এর উপকার কি? আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে ইরশাদ করছেন, তোমরা আমাকে ডাকো, আমি এর ডাকে সাড়া দেব। মানুষের অনেক চাহিদা, অনেক প্রয়োজনীয়তা রয়েছে, তা আমরা এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে নিজের চাহিদা প্রকাশ করি, নিজের প্রয়োজনীয়তা আল্লাহ তাআলার দরবারে উপস্থাপন করে থাকি। এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার দরবার থেকে কিছু পাওয়ার আশা করি। আমরা যারা মুসলমান রয়েছি, আমাদের উচিত অধিক হারে দোয়া করা, অধিক হারে নিজের হাতকে আল্লাহ তাআলার দরবারে প্রসারিত করা, এটাই হচ্ছে দোয়া। তো আমরা নিয়ত করি যে ইনশাআল্লাহ আমরা বেশি পরিমাণে আল্লাহ তাআলার দরবারে দোয়া করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, কয়েকটি কল আছে, আমরা কল শুনবো।
আমার নাম শামিয়া সুলতানি, আমি পাবনা শহর থেকে বলছিলাম। আমি আপনাদের অনুষ্ঠান প্রতিদিন দেখি, আমার খুব ভালো লাগে, আমার পরিবার সবাই দেখে, আমাদের প্রতিবেশীরাও দেখে, আমাদের দোয়া করবে।
মাশাআল্লাহ, দেখতে থাকুন, ইনশাআল্লাহ ভালো লাগবে। জি,
মোহাম্মদ নজরুল ইসলাম খান, গোপালগঞ্জ মশপুর থানা থেকে আপনারা মাদানী সিলিন্ডার দেখে আমি প্রথমেই দেখেছি, কিন্তু আগে শুনছি আমার ওয়াইফের মুখে শুনছি, উনি রীতিমতো দেখেন। আমি আজকে আমি এখানে এসে দেখছি, দেখে আমার কাছে এত ভালো লাগতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন আর কোনো ই নাই। আর এই সিলিন্ডারও ভালো করুন, এবং আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাগুলি যদি আমরা ভালোভাবে মনোযোগ দিয়ে শুনতে পারি, আর আমাদের জন্য দোয়া করবেন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, দর্শক দেখতে থাকুন, আসলে ভালোই লাগবে, ভালো জিনিস ভালো লাগবে। জি আরেকটি কল।
আমি শ্রী মঙ্গল সাইফউদ্দিন বলছি, মাদানী চ্যানেল আমার খুব প্রিয়, মাদানী চ্যানেল আমি সবসময় দেখি, আমার জন্য দোয়া করবেন।
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করব। আপনি আরো অনেক বড় হন এবং বড় হয়ে একজন আলিমে দিন হন আমি দোয়া করছি, এবং আপনার আব্বা আম্মার জন্য দোয়া করছি আমরা। আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করুক এবং তাদের আপনাদের সকলের উপর দয়া করুক। দর্শক আমাদের আরেকটি প্যাকেজের সময় হয়ে গেছে, আমরা সেটা নেব।
রমজান 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 রমজান।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
কত বছর ধরে কাজ
করেন? আজকে এক বছর ধরে করতেছি।
কি কাজ করেন আপনি?
এটা লেবারি কাজ আর কি।
মানে ভ্যান গাড়ি দিয়ে?
ভ্যান গাড়ি লেবারি কাজ এগুলো। লেবারি কাজ আটা নয়া করতেছি।
মানুষের বাসায় পৌঁছে দেন?
জি মানুষের বাসায় বাসায় পৌঁছে দেন।
পৌঁছে দেন। মাশাআল্লাহ, এখন তো রমজান মাস।
জি রমজান মাস আমাদের রোজা আছে, রোজা রেখে লেবারি কাজ করতেছি ভ্যান গাড়ি দিয়ে। আমার কাছে আজকে বছর দিন বছর ফলা আমাদের অনেক কষ্ট হচ্ছে, তারপর কষ্টের মাধ্যমে রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে।
হ্যাঁ শিখতে হবে। কয়টা বাজে কাজ শুরু করেন আপনারা?
আটটা নটার দিকে শুরু করছি।
শেষ করেন কয়টার দিকে?
আমরা মনে করেন ভাড়া পাইলে নিয়ে যায়, ভাড়া না পাইলে বসে থাকি।
বসে থাকি।
জি
খুব কষ্ট হয়ে যায় না?
হ্যাঁ কষ্ট হচ্ছে।
তো আপনার মতো যারা মানে দর্শকবৃন্দ রয়েছে, আপনার মতো যারা পরিশ্রম করতেছে, ওদের উদ্দেশ্যে কিছু বলতেন?
এরাও আমাদের মতো এরকম দুর্ভিক্ষের মধ্যে আছে, কষ্ট করতেছে, ভাড়া পাইলে মারতেছে, নাহলে এমনি বসে থাকতেছে, কষ্ট চলতেছে।
এদের উদ্দেশ্যে রোজা রাখার জন্য কিছু বলবেন?
আমরা রোজা রাখতেছি এখন। রোজা তো মনে করেন সবাই মুসলমান সবাই রাখার ফরজ, এখন কে রাখছে না রাখছে ওইটা আমাদের এটা চাওয়ার কোনো ব্যাপার না। আমি যে রাখছি ওইটাই আমার চাওয়ার ব্যাপার।
আপনি বলবেন আর কি ওদের উদ্দেশ্যে? ওরা রোজা রাখবে।
হ্যাঁ ওরাও রোজা রাখবেন, প্রত্যেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক আসলে প্রত্যেকে প্রত্যেকের জায়গায় নেকির দাওয়াত দিতে পারে, যে যেখানে আছেন সেখান থেকে যদি নেকির দাওয়াত দেন, দাওয়াত দিতে থাকেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা চাইলে আমাদের এই এই পরিবেশটি, আমাদের এই দেশটি, আমাদের এই বিশ্বটি, এটাকে বলে মাদানী পরিবেশ সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। দর্শক আমরা আমাদের নুরউদ্দিন ভাইয়ের কাছে যাব, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম।
জি রাশিদ ভাই, আসলে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে আলোচনা হচ্ছিল। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়া প্রায় মুনাজাতের সময়, দোয়ার সময় এটা বলেন যে আল্লাহ আমাদেরকে তোমার মহব্বত, তোমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, সাহাবায়ে কেরাম আলিহিম রিদওয়ানদের মহব্বত, আউলিয়ায়ে কেরামদের মহব্বত আমাদেরকে দান করো, আমাদেরকে নেককার মুসলমানদের মহব্বত দান করো। আসলে আল্লাহ তাআলা যদি ওই মহব্বতটা আপনার অন্তরের বসিয়ে দেন, তাহলে জিনিসটা আপনার জন্য অনেকটা সহজ হবে। না হয়তো অনেকেই অনেকের সামনে যখন ইশকে রসুলের কথা বলা হয়, উনি প্রথমে টেনশানে পড়ে যে ইশকে রসুল জিনিসটা কী, অনেকেই বুঝতেও পারে না। আর অনেকে আশিকে রসুল কিন্তু ওই বিষয়টাকে আলাদাভাবে অনুধাবন করা ওনার সৌভাগ্য হয় না। কিন্তু আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল আল্লাহ পাকের দয়ায় দাওয়াত ইসলামের এটা একটা পরিবেশের একটা বরকত যে আলহামদুলিল্লাহ মানুষ এটা বারবার আলোচনাও করতে থাকে, এবং মাশাআল্লাহ কোনো না কোনো সময় সে আশিকের রসুলের মধ্যেও গণ্য হয়ে যায়, ইশকের রসুলের চর্চাটা সে আরও বাড়িয়ে দেয়। আসলে সাইয়্দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকল সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যেন আমরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি। সাথে সাথে আউলিয়ায়ে আমরা যদি সাহাবায়ে কেরামের বিষয় দেখি, প্রত্যেক সাহাবি আমরা জানি জান্নাতি, ওনাদেরকেও মহব্বত করতে হবে। সত্যিকারের ভালোবাসা যেহেতু, তো সত্যিকারের ভালোবাসা শুধু একদিকে হয় না, যে কোনো ভালো জিনিসের দিকে আমার সত্যিকারের ভালোবাসা হতে হবে। যেমন সাহাবায়ে কেরাম আলিহিম রিদওয়ানদের বিষয়ে আমরা আলোচনা যখন করব, তখন ওনাদের বিষয়টাকেও আন্তরিকভাবে গ্রহণ করার চেষ্টা করব। এবং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফটা যে তোমরা আমার সাহাবিদেরকে নিশানা বানিও না। এখন দেখা যায় রাশেদ ভাই যে অনেক সময় প্রশংসা তো করে, অনেক সময় কথা বলার সময় রিওয়ায়ত বর্ণনা করার সময় একটু সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের শানে এমন কথা বলা হয় যেটা বলা উচিত নয়, সে এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কেননা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের ব্যাপারে এসেছে যে ওনারা প্রত্যেকেই হচ্ছেন ন্যায়পরায়ণ, প্রত্যেকেই হচ্ছেন হিদায়তের উজ্জ্বল নক্ষত্র। তো হাদিস শরীফের মধ্যে রয়েছে যে আসহাবি কানুজুম বি আইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমার সাহাবীরা হচ্ছে আকাশের নক্ষত্রের মতো, অর্থাৎ হেদায়েতের উজ্জ্বল নক্ষত্র। তোমরা যেই যে কোনো সাহাবিকে অনুসরণ করবে তোমরা অবশ্যই সঠিক পথ লাভ করবে। তো যে কোনো যার ব্যাপারে আমরা শুনবো যে উনি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তা আমাদের উচিত ওনার জীবনে স্টাডি করা, ওনার ব্যাপারে সম্মান সহকারে উত্তম আলোচনা ওনার ব্যাপারে করা। এর ব্যাপারে আসলে আউলিয়াই কেরাম, যেমন যারা আউলিয়াগণ এসেছেন, ইমামগণ এসেছেন, ওনাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ওনাদের আলোচনাটা আন্তরিকভাবে হতে হবে, মহব্বত সহকারে হতে হবে, এমন কোনো শব্দ বলা যাবে না যেটার কারণে কি হয় ওনার শানে এতটুকু বিয়াদবি হয়, এটা খেয়াল রাখতে হবে। যেমন আমির আহলে সুন্নাহ দাওয়াত বারকাতুল্লাহ আলিয়ার ব্যাপারে রিসালার মধ্যে দাওয়াত ইসলামের সে পুস্তিকা এবং কিতাবের মধ্যে দেখা যায় যে এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলাই উনি বলা হচ্ছে, আমরা স্বাভাবিকভাবে আমরা বললে বলি যে উনি একটু কানে কম শুনতেন, আমরা বলবো, কিন্তু আমির আহলে সুন্নাহ দাওয়াত বারকাতুল্লাহ আলিয়া ওনার রিসালা পুস্তিকার মধ্যে বলেছেন ওই অমুক বলি উনি উঁচু আওয়াজের কথাগুলো শুনতেন।
আচ্ছা
আচ্ছা, ওনার সামনে উচ্চ আওয়াজে বলতে হতো। দেখুন দুইটাও কিন্তু সঠিক কথা,
কথা সঠিক।
একটা বলে ওনার শানটা বাড়ানো হয়েছে, আর একটা বলে সত্য কথা বলা হয়েছে, কিন্তু ওটা চিন্তা করা হয়নি যে এটা সত্য বলো, সব জায়গায় তো সত্যটা নিজের মতো বলতে পারবো না, সত্য ওভাবেই বলতে হবে যেটা বাস্তবতা এবং ওনার সম্মানের ক্ষেত্রে এটা হয়। তো দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ এই জিনিসটা আমাদেরকে শিখাচ্ছে, তো আমাদেরকে কথা বলার সময়, যে কোনো রিওয়ায়াত বর্ণনা করার সময় এই জিনিসটির প্রতি খেয়াল রাখতে হবে। সাথে সাথে যদি দেখেন নিজের মা বাবাকেও সম্মান করতে হবে, নিজের মা বাবার ব্যাপারে অনেক ছেলেরা এরকম আসে, এটাও একটা সত্যিকারের ভালোবাসা। অনেকেই বলে যে আমার মা বাবা আমার জন্য 10 লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স রেখেছে, তো ওনাকে একদম পারফেক্টলি আমার খেদমত করতে হবে। আর অনেক ছেলের এরকমও বলতে শোনা যায়, মা বাবা কী দিল আমাকে, ওনাকে কেন মহব্বত করবো, আরে এতটুকু করতেছি বেশি, বাজার করে এনেছি এটাও বেশি, উনি তো এতটুকুর উপযুক্ত না। মনে রাখবেন আপনার মা বাবা আপনার জন্য কী করেছে, এটার চেয়ে বড় কথা হচ্ছে যে আপনাকে দুনিয়া দেখিয়েছে, ওনারা না হলে আপনি দুনিয়া দেখতেন না। একটা আরব শরীফের মধ্যে এটা রিওয়ায়েত এসেছে, এক ব্যক্তির ব্যাপারে এটা অভিযোগ আসলো যে উনি ওনার আব্বাকে যথাযথযুক্ত কি দেন না, খরচাপাতি দেন না, যেটা আমাদের ব্যাপারে হয়, আমরাও তো 20 টাকার মালিকও 5,000 টাকা হাত খরচ দেয়, তো ওনার তো প্রয়োজন ছিল যে এই বিষয়টার প্রতি লক্ষ্য রাখা। আমি তো বলবো বিরাট একটা অংশ মা বাবার হাতে দেন, ইনশাআল্লাহ ওনারা খরচ করে বাঁচলে আপনি খরচ করেন, এটাতে একটা তৃপ্তি রয়েছে। তো ওনার ব্যাপারে অভিযোগ আসলো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, তো ওই ছেলেকে ডাকা হলো, বাবা অভিযোগ করেছে যে আমার ছেলে আমাকে টাকা খরচ বেশি দেয় না। তখন ওই ছেলেকে ডাকা হলো, জিজ্ঞেস করা হলো যে তুমি তোমার বাবাকে কম খরচ দিচ্ছ, এটার কারণটা কী? তখন ওই ছেলে বলল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার বাবাকে যতটুকু প্রয়োজন ততটুকু দিই, তবে আমার বাবার চেয়ে বেশি চাই, তা আমি কি সবগুলো ওনাকে দিয়ে দিব? তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি এবং তোমার সম্পদ হচ্ছে তোমার বাবা। তো নিজের মা বাবার জন্য খরচ করতে পারা, ওনাদের জন্য আন্তরিকভাবে সব কিছু উজাড় করে দেওয়া, ওনাদের কদমে কোরবান করে দেওয়া, এটাও একটা সত্যিকারের ভালোবাসা। আচ্ছা আরেকটা জিনিস দেখা যায়, ভাই বোনদের প্রতি ভালোবাসা, এটাও কিন্তু আন্তরিকতা সম্পন্ন হয় না, স্বার্থের কারণে যে অমুকের কাছ থেকে আমি এটা ফায়দা লুটতে পারবো, মহব্বত করলাম, ফায়দা শেষ। কারো কাছে সম্পত্তি থাকলে মহব্বত করতেছে, আর যদি সম্পদ শেষ হয়ে যায় মহব্বতটা উঠে যাচ্ছে। তো এক্ষেত্রে আমি বলবো প্রত্যেকটা বিষয়ে আসলে মুখলিস বলা হয় কাকে, মুখলিস একনিষ্ঠ বলা হয় তাকে যে প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করবে। তো মহব্বত যখন আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করবেন, এখানে কৃত্রিমতা আসবে না, আপনার স্বার্থের চিন্তা আপনার মনের মধ্যে আসবে না।
মাশাআল্লাহ দর্শক, আমরা খুব সুন্দর কথা শুনেছি যে আমরা যখন ভালোবাসবো মহব্বত করবো, হ্যাঁ জায়েজ পন্থায় যাদেরকে মহব্বত করতে হবে যাদেরকে ভালোবাসতে হবে, তো আমরা অবশ্যই ভালো নিয়তে, অনেকে মা বাবাকে স্বার্থের জন্য ভালোবেসে থাকেন, অনেকে বন্ধুর সাথে বন্ধুত্ব করেন স্বার্থের জন্য, যেমন আমরা শুনেছি যে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কারোর সাথে যদি আপনি বন্ধুত্ব স্থাপন করেন তাহলে কালকে কিয়ামতের দিন তাদেরকে ডাকা হবে এবং বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করানো হবে। দর্শক আমরা শুনেছি, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমাদের এখানে একটা সেগমেন্টের সময় হয়ে গেছে, সেটা শুনবো আমরা ইনশাআল্লাহ।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ওযু স্বয়ং একটি মুস্তাহাব ইবাদত, কিন্তু অনেক ইবাদতের পূর্ব শর্ত হওয়ার কারণে অনেক সময় এটি ফরজ অথবা ওয়াজিব ইত্যাদিও হয়ে থাকে। যেমন ওযু যদি না থাকে আপনার, তাহলে নামাজ, তিলাওয়াতে সিজদা, জানাজার নামাজ এবং কুরআন মজিদ স্পর্শ করা জন্য অজু ফরজ হয়। তো ওই ক্ষেত্রে আমরা অজু ব্যতীত এই সকল কাজগুলো সম্পাদন করতে পারবো না। অজুর ফজিলত এবং সওয়াব তো অসংখ্য, তবে আজ আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব তা হলো অজুর বৈজ্ঞানিক কিছু হিকমত সম্পর্কে। জার্মানিতে একটি সেমিনার আয়োজিত হয়েছিল যার আলোচ্য বিষয় ছিল বিষণ্ণতা অর্থাৎ ডিপ্রেশন। এই ডিপ্রেশনের চিকিৎসা ওষুধপত্র ছাড়া আর কোন কোন পদ্ধতিতে সম্ভব? এক ডাক্তার তার প্রবন্ধে এ আশ্চর্যজনক ফলাফল তুলে ধরেছেন যে আমি ডিপ্রেশনের কিছু রোগীকে প্রতিদিন 5 বার মুখ ধোয়ালাম, কিছুদিন পর তাদের রোগ কমে গেল। এ ডাক্তার তার প্রবন্ধের শেষে এই কথা স্বীকার করেন যে মুসলমানদের মাঝে ডিপ্রেশনের রোগ কম পাওয়া যায়, কেননা তারা দিনের মধ্যে কয়েকবার হাত মুখ এবং পাকে ধৌত করে, অর্থাৎ অজু করে। অজুর মধ্যে সর্বপ্রথম হাত ধৌত করা হয়, এতে হাত ঘামাচি, চামড়া ফোলা এবং একজিমা থেকে সুরক্ষিত থাকে। অজুর মধ্যে কুলি করার দ্বারা মুখগহ্বর উত্তমভাবে পরিষ্কার হয়। যদি মুখগহ্বরকে ভালোভাবে পরিষ্কার করা না হয় তাহলে যে সকল রোগ সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে সেগুলোর মধ্যে এইডসের মতো রোগও অন্তর্ভুক্ত আছে। মুসলমানরা অজুর বরকতে নাকের অসংখ্য জটিল রোগ থেকে সুরক্ষিত থাকে। সার্বক্ষণিক সর্দি এবং নাকের জখমের রোগীদের জন্য নাক ধৌত করা, অর্থাৎ অজুর মতো নাকের মধ্যে পানি দেয়া খুবই উপকারী। অজুর মধ্যে মুখমণ্ডল তথা চেহারা ধোয়ার ফলে অ্যালার্জি থেকে চেহারার হেফাজত হয়, এর মাসাজ হয়ে যায়, চেহারার রক্তের প্রবাহ বৃদ্ধি পায়, ময়লাগুলো চেহারা থেকে বেরিয়ে যায় আর চেহারার সৌন্দর্য বৃদ্ধি পায়। অজুর মধ্যে কনুই সহ হাত ধৌত করার ফলে হৃৎপিণ্ড, লিভার এবং মস্তিষ্কে শক্তি পৌঁছে। যখন অজুকারী গর্দান মাসেহ করে তখন হাতের মাধ্যমে বৈদ্যুতিক স্রোত সাইরগে মিশে যায় এবং পেছনের হাড্ডি দিয়ে শরীরের সকল শিরা উপশিরায় ছড়িয়ে পড়ে, আর এর ফলে শিরা উপশিরার সিস্টেমে শক্তি অর্জিত হয়। অজুর মধ্যে সুন্নাত মোতাবেক পা ধোয়ার ফলে ঘুমের কমতি, মস্তিষ্কের শুষ্ক ভাব, ঘাবড়ে যাওয়া এবং হতাশার মতো পেরেশানি রোগ দূর হয়ে যায়। একটি নোট মনে রাখবেন, আমরা ইসলামী হুকুম আহকাম এবং সুন্নতের উপর আমল ঔষধি গুণাগুণ পাওয়ার জন্য নয়, বরং শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য করতে হবে বা করব। এভাবে ইনশাআল্লাহ আমাদের সওয়াব অর্জনের পাশাপাশি অন্যান্য উপকারগুলো অর্জন হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
আলোচনা আমরা শুনেছি ওযু এবং বিজ্ঞান সম্পর্কে, যে ওযু করলে কী কী ফজিলত, এটি এই সম্পর্কে আপনি আপনার একটু বিস্তারিত রিসালাও পাবেন, সেটা হচ্ছে আমির আহলে সুন্নতের একটি রিসালা পুস্তিকা ওযু এবং বিজ্ঞান। তো এটা আপনারা নামাজের আহকামের কিতাবের মধ্যে এটা পেতে পারেন। দর্শক, আমাদের অনুষ্ঠানের সময় একদম শেষ। ভালো থাকুন, সুস্থ থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মনকে সুবাসিত করে রমজান, মনকে সুবাসিত